ইসরায়েল ও ফিলিস্তিনদের মধ্যে সর্বসাম্প্রতিক সংঘাত নতুন করে বিশ্ববাসীর সামনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল সরকার এবং গাজার শাসক হামাস উভয়ই নিজেদের অবস্থানে অনড়, তবে সেই অঞ্চলে এরই মধ্যে অস্ত্র বিরতির আহ্বানও জোরালো হচ্ছে। আজ এই সমস্যার স্বরূপ, সমাধানের সম্ভাব্য উপায় এসব বিষয় নিয়ে আলোচনাচক্রে ঢাকা থেকে যোগ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান, আর স্টুডিওতে রয়েছেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ।
যেমনটি আমরা বিশ্ব সংবাদে শুনেছি একটু আগেই, যে ইসরায়েল ও ফিলিস্তিনি বিশেষত হামাসের মধ্যে সংঘাত এক নাগাড়ে আজ শুক্রবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। হামাস যেমন ইসরায়েলি ভূখণ্ডে রকেট আক্রমণ চালাচ্ছে, অন্যদিকে ঠিক তেমনি ইসরায়েলেরাও হামাস শাসিত গাজা ভূখণ্ডে বিমান আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এ পর্যন্ত প্রায় ১০৪ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে, এতে বহু লোকের প্রাণহানি ঘটেছে। গাজায় এ পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশু ও মহিলারও রয়েছেন।
আর লক্ষ্য করার বিষয় এখানে এই যে, এই ধরনের আক্রমণের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করছে দুই পক্ষই। হামাসরা তো বরাবরই ইসরায়েলের অবস্থান এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলে আসছে, সুতরাং তাদের রকেট হামলার পিছনে এক ধরনের যুক্তি তারা দাঁড় করাচ্ছে, সেটাই স্বাভাবিক।
ঠিকই বলেছেন, ইসরায়েলিরা এই ধরনের আক্রমণে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র পিটার লেনার যেমনটি বলছেন যে এই আক্রমণ অভিযানের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনিদের বাধ্য করা। যেমনটি লেনার বলেন,
Primarily we are out to strike at Hamas. We can't allow them to keep Israel, those 1 million Israelis living as hostages to their rockets.
লেনার বলছেন যে মূলত আমরা হামাসের উপর আঘাত আনছি। তিনি বলেন যে তারা ১০ লক্ষ ইসরায়েলিকে তাদের রকেট হামলার মুখে জিম্মি করে রাখতে পারেন না।
তবে একটা কথা আনিস জানা আছে যে হামাস মূল লক্ষ্য হলেও ইসরায়েলের এই ধরনের হামলার শিকার হচ্ছে অসামরিক ফিলিস্তিনি জনগণ। যেমন একটা ঘটনা গতকালই, ৮ জনের এক পরিবারের সকলেই প্রাণ হারায় যখন কিনা তাদের বাড়ির ওপর ইসরায়েলের বোমা বর্ষণ করে ইসরায়েল। আবার গাজার সমুদ্র তীরে একটি ক্যাফেতে দুদিন আগে ইসরায়েলি বিমান হামলার কারণে যারা বিশ্বকাপ দেখছিলেন তারা প্রাণ হারান। এদের সকলেই যে হামাস সদস্য বা হামাস সমর্থক সে কথা বোধহয় বলা যাবে না।
একদম ঠিক বলেছেন, তবে হামাসও যে আবার চুপ করে বসে আছে তা কিন্তু নয়। তারা তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে তাদের রকেট আক্রমণ অব্যাহত রেখেছে। যদিও ইসরায়েলের আয়রন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বেশিরভাগ রকেট আক্রমণকে প্রতিহত করছে, এ সত্ত্বেও হামাসও এরকম সংকল্প প্রকাশ করেছে যে তারা তাদের লড়াই অব্যাহত রাখবে।
ظن كما صرح بعض قادته بانه يمكن ان يستنفذوا قدره المقاومه العسكريه في غضون ايام اقول لهم
হামাস এর একজন মুখপাত্র মুশিল আল মিসরি বলছেন যে তাদের দল লড়াই চালিয়ে যাবে এবং স্থল সমুদ্র এবং আকাশপথে ইসরায়েলের উপর আঘাত হানবে।
হ্যাঁ, আর অন্যান্য দিনের মতো আজকেও গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়। একটি রকেট দক্ষিণ ইসরায়েলের আশদোদ শহরের পেট্রোল পাম্পে আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। অন্তত একজন ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। আবার অপর এক ঘটনায় উত্তর ইসরায়েলে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে রকেট নিক্ষেপ করা হয়, তবে ওই রকেটটি কে বা কারা নিক্ষেপ করেছিল সেটা এখনো স্পষ্ট নয়।
এইসব আক্রমণে বহু লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষত গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এর কারণ কি বলে আপনার মনে হয়?
আসলে একটা কারণ বোধহয় যেটা আপনি একটু আগেই বলছিলেন, ইসরায়েলের আয়রন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এই প্রতিরোধ ব্যবস্থার কারণে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি অনেক কম ফিলিস্তিনিদের চাইতে। ঠিক তার বিপরীতে এরকম অভিযোগও আসছে যে ইসরায়েলের বিমান হামলা লক্ষ্যবস্তু স্থির করে যে চালানো হচ্ছে তা নয়। হামাস শাসিত এলাকায় সাধারণভাবে এই বিমান হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনির প্রাণহানি ঘটছে, তাছাড়া ফিলিস্তিনিদের পক্ষ থেকে বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা নেই বললেই চলে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এরই মধ্যে ইসরায়েলি এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল এবং হামাসের মধ্যে অস্ত্রবিরতির কথাও বলেছেন। অন্যদিকে আমরা জানি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার তাঁর দেশের সংসদীয় কমিটিকে বলেছেন যে অস্ত্রবিরতির কথা তারা ভাবছেন না, তাহলে পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে?
এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান। আসুন তাঁর কাছ থেকে শোনা যাক এই অত্যন্ত জটিল পরিস্থিতির স্বরূপ।
ইনফ্যাক্ট এখন যে মধ্যপ্রাচ্যে একটা তুলনামূলক নৈরাজ্য দেখা দিয়েছে, সিরিয়া থেকে এখন মোরালেস ইরাকে ছড়িয়ে পড়েছে, এর প্রেক্ষাপটে ইসরায়েলের ক্যালকুলেশন হচ্ছে যে প্যালেস্টিনিয়ানদের পক্ষে কাজ করছে, যাদেরকে বলা হয় সবচেয়ে বাস্তব শত্রু হচ্ছে এই হামাস, এবং এদের তুলনামূলক সামরিক সামর্থ্য কিছুটা হলেও গড়ে উঠেছে। ইসরায়েল নিশ্চিতভাবে তার প্রতিরক্ষা নীতি হবে যে প্রতিপক্ষকে যতদূর সম্ভব দুর্বল অবস্থায় রাখা, এবং এই যে একটা লম্বা ব্রিদিং স্পেস চলে গিয়েছে যেটা তুলনামূলকভাবে নো ওয়ার সিচুয়েশন ছিল, সেটা থেকে বের হয়ে ইসরায়েলের জন্য এখন একটা সুযোগ বা সময় আসছে, তারা হয়তো তাই নেতৃত্ব মনে করে যে একেবারে প্যারালাইজ করে দেয়া ফিলিস্তিনিয়ান রেজিস্টেন্সকে। এছাড়াও বোঝা যায় যে ইসরায়েল এখনো চায় না যে একটা ফিলিস্তিন রাষ্ট্র হোক, বরং তারা মনে করে যে এই স্কটস আর্থ পলিসি বা পোড়ামাটির নীতিটাই বোধহয় বেশি বাস্তব ধর্মী ও কার্যকর হবে। তারা একটা সীমিত ভাবে হলেও একটা বেশ সার্জিক্যাল অপারেশন তারা ক্যারি আউট করবে, এবং আমার মনে হয় এটা একটা ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় এটা একটা হয়তো নেতানিয়াহুর জন্য আরো পপুলার সাপোর্ট নিয়ে আসতে পারে।
ধন্যবাদ অধ্যাপক শহীদুজ্জামান। আনিস, অধ্যাপক শহীদুজ্জামান যে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে এই সংঘর্ষ বেশ জটিল, এবং বিশেষত সিরিয়া এবং ইরাক যে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে তার সুযোগ নিতে চাইছে সংশ্লিষ্ট সকল পক্ষ, কিন্তু আন্তর্জাতিকভাবে এ ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে খুবই। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় সেখানে সহিংসতা বন্ধের উপর জোর দিচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তো পরিষ্কার করেই বলেছেন,
যেমনটি বান কি মুন বলছেন যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সহ সকল পক্ষকেই আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের যৌক্তিকতা আছে, কিন্তু বান কি মুন বলেন যে ইসরায়েলি অভিযানের কারণে তিনি বহু ফিলিস্তিনির মৃত্যু ও জখম হওয়ার ঘটনায়ও উদ্বিগ্ন।
আসল কথা হচ্ছে এই হিংসা হানাহানি বন্ধ হওয়া দরকার। এবার এই ঘটনার উৎপত্তি আনিস আপনার মনে আছে, তিনজন ইসরায়েলি কিশোরের অপহরণ এবং মৃত্যু এবং একজন ফিলিস্তিনি কিশোরের অপহরণ ও মৃত্যু, পাল্টাপাল্টি দোষারোপ এবং তারপর এই পুরোপুরি লড়াই।
ঠিকই বলেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সংযত আচরণই কেবলমাত্র নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে, এবং মধ্যপ্রাচ্য যে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, যে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রচেষ্টা নিয়েছিলেন, তার বাস্তব রূপায়ণই সেখানকার জনগণের জন্য সত্যিকার সুরক্ষা নিয়ে আসতে পারে।